গৌরবের রাজা প্রথম অংশ। পুরাতন নিয়ম, রাজা তার পরিকল্পনায় ভবিষ্যৎবাণী করেন। পর্ব দুই, সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টি।
আল্লাহর কিতাব যোগ্যভাবেই শুরু। তিনি বলেন যে তিনি আমাদেরকে জানতে চান, আর কিছুই না। সৃষ্টির শুরুতেই আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করলেন। আমরা যা কিছু দেখি এবং স্পর্শ করি তার সবকিছুর একটা শুরু আছে, কিন্তু দুনিয়ার সৃষ্টিকর্তার কোনো শুরু বা শেষ নেই। তিনি অদৃশ্য, অনন্ত রূহু, যিনি সব জায়গায় একসাথে থাকতে পারেন। তিনি সব দেখেন এবং জানেন। তুমি কি তার নাম জানো? আল্লাহর অনেক নাম আছে, কিন্তু তার সবচেয়ে পরিচিত নাম হল মাবুদ। আল্লাহর কিতাবের মূল ভাষায় তার নাম হল ইয়াওয়ে, যার অর্থ একজন যিনি আছেন অথবা আমি আছি। রাজার বর্ণনার সাথে মূল দুনিয়ার সৃষ্টির কাহিনী চলতে থাকে। দুনিয়ার ওপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি, তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর পানি। আল্লাহর রূহ সেই পানির উপরে চলাফেরা করছিলেন। মানুষের জন্য গ্রহটিকে প্রস্তুত করার সময় ছিল এটি। আর আল্লাহ বললেন, আলো হোক, আর তাতে আলো হল। তিনি দেখলেন যে তা চমৎকার হয়েছে, আর অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন। আল্লাহ আলোকে দিন, আর অন্ধকারকে নাম দিলেন রাত। আর সন্ধ্যা ও সকাল হলে তা প্রথম দিন হল। সৃষ্টির প্রথম দিনে আল্লাহ কি করলেন? তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন। পরে সূর্য দুনিয়াতে উজ্জ্বল হয়েছিল, কিন্তু প্রথম দিনে নয়। আল্লাহ চান যেন আমরা জানি যে তিনিই আলোর উৎস। আল্লাহ নূর, তার মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। আল্লাহ খাঁটি নূরের মতো, তিনি নাপাক হতে পারেন না। এমনকি যখন অনেক অন্ধকারের মধ্যে আলো জ্বলে, তখনও তা খাঁটি। আল্লাহ নিখুঁত এবং আল্লাহ পাক। তুমি কি জেনেছো সৃষ্টির সময়ে আল্লাহর সাথে কে ছিল? তার পাক রূহ সেখানে ছিল, পানির উপরে অবস্থান করছিল। তার কালামও সেখানে ছিল। প্রথমেই কালাম ছিলেন, কালাম আল্লাহর সাথে ছিলেন, আর কালাম নিজেই আল্লাহ ছিলেন। প্রথমেই তিনি আল্লাহর সাথে ছিলেন, সবকিছু তার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল। আল্লাহর রূহ এবং কালাম সবসময় একমাত্র সত্য আল্লাহর সাথে ছিলেন। তাই এ কারণেই রাজা সম্বন্ধে এটি বলা যায়, তার একক অস্তিত্বে তিনি কখনোই একা ছিলেন না। ছয় দিনের ধারাবাহিকতায় রাজা একটি চমৎকার দুনিয়া সৃষ্টি করলেন। আল্লাহ শুধুমাত্র কথা বললেন, আর দারুণ বিস্ময়কর বিষয়গুলি দেখা গেল। প্রথম দিন আল্লাহ বললেন, আলো হোক, আর তাতে আলো হল। দ্বিতীয় দিনে আল্লাহ নীল আকাশ সহ বায়ুমণ্ডল আর আমাদের শ্বাস নেয়ার জন্য অদৃশ্য বাতাস সৃষ্টি করলেন। আল্লাহ নিখুঁতভাবে জীবন রক্ষাকারী গ্যাস দিয়ে আসমান তৈরি করলেন, যেমন অক্সিজেন আর নাইট্রোজেন। তৃতীয় দিনে আল্লাহ বললেন, শুকনো জায়গা দেখা দিক, এবং তাই হল। তারপর আল্লাহ বললেন, ভূমির উপর শাকসবজির গাছ হোক, তখনই ঘাস, সবজি, ফুল এবং ফল তাদের নিজেদের বীজসহ গজিয়ে উঠতে শুরু করল। চতুর্থ দিনে আল্লাহ আদেশ দিলেন যেন সূর্য ও চাঁদ আলো দেয়, এবং দুনিয়ার বছর, মাস এবং দিন আলাদা হয়। তিনি তারাও সৃষ্টি করলেন। পঞ্চম দিনে আল্লাহ বললেন, পানি বিভিন্ন প্রাণীর ঝাঁকে ভরে উঠুক, আর দুনিয়ার মধ্যে আসমানে বিভিন্ন পাখি উড়ে বেড়াক। আর তাই হল। ষষ্ঠ দিনে আল্লাহ বললেন, দুনিয়া বিভিন্ন প্রাণীতে ভরে উঠুক, গৃহপালিত, ছোট প্রাণী এবং বন্য পশু। আল্লাহ সমস্ত জীবিত প্রাণীকে তাদের জাত বাড়িয়ে তোলার এবং যত্ন নেয়ার ক্ষমতা দিয়ে সৃষ্টি করলেন, আর আল্লাহ দেখলেন তা চমৎকার হয়েছে। শান্তি রাজত্ব করছিল। শুরুতে সমস্ত প্রাণী বন্ধুর মতো ছিল। তারা একে অন্যকে হত্যা করত না বা খেত না, গাছপালা তাদের খাবারের যোগান দিত। সব নিয়ম মাফিক, ঘড়ির মতো সূর্য পৃথিবী থেকে সঠিক দূরত্বে থাকবে। চাঁদ নতুন থেকে পূর্ণচাঁদে পরিণত হবে। দুনিয়া তার বাতাস, পানি এবং ময়লাকে পুনরায় উপযোগী করে তুলবে। যদি ভালোভাবে তা চলে, তাহলে দুনিয়ায় ভালো জিনিসের কোনো অভাব হবে না। এটি মানুষের জন্য একটি আদর্শ বাসস্থান হবে। আল্লাহ কি চান? প্রতিদিনের সৃষ্টি আমাদের সেই বিষয়ে সূত্র দিয়েছে। প্রথম দিন দেখায় যে আল্লাহ পাক, তিনি নিখুঁত এবং খাঁটি আলোর মতো। দ্বিতীয় দিন, আল্লাহ সর্বক্ষমতাময়, তিনি বায়ুমণ্ডল সৃষ্টি এবং রক্ষা করেছেন। তৃতীয় দিন, আল্লাহ ভালো, তিনি আমাদের জন্য প্রচুর খাবার সৃষ্টি করেছেন। চতুর্থ দিন, আল্লাহ বিশ্বস্ত, সূর্য এবং চাঁদ তাদের নিজ পথে অবস্থান করছে। পঞ্চম দিন, আল্লাহ জীবন, তিনি সমুদ্রে মাছ, আকাশে তারা দিয়েছেন। ষষ্ঠ দিন, আল্লাহ মহব্বত, প্রাণী সৃষ্টি করার পরে এমন প্রাণী সৃষ্টি করার সময় এসেছিল যার প্রতি তিনি মহব্বত দেখাতে পারেন। তাই বিশেষ কোনো প্রাণী সৃষ্টি করার সময় এসেছিল যারা তার পবিত্রতা, ক্ষমতা, ভালো দিক, বিশ্বস্ততা, জীবন এবং মহব্বতের প্রতিফলন দেখাতে পারে। সৃষ্টির ষষ্ঠ দিনে রাজা নিজের সাথে কথা বললেন। তিনি তার পাকরুহ এবং কালাম বললেন, এসো আমরা আমাদের মতো করে মানুষ তৈরি করি। নিজের মতো করে তারা দুনিয়া ও সমস্ত সৃষ্টির উপর রাজত্ব করুক। তাই আল্লাহ তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন। সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রীলোক করে। যখন কিতাব বলে যে আল্লাহ তার সূরতে মানুষ সৃষ্টি করলেন, এর অর্থ এই নয় যে আল্লাহ আমাদের মতো। এর মানে হল আমরা তার স্বভাব এবং ব্যক্তিত্বের প্রতিফলন ঘটাব। রোমিওদের পয়সায় রাজার ছবি দেয়া ছিল, সেভাবে মানুষের জীবনেও আল্লাহর সূরতের ছাপ দেয়া হয়েছিল। প্রথম পুরুষ ও নারীকে চিন্তা, ভালোবাসা এবং সৃষ্টিকর্তার মতো কথা বলার ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়েছিল, যাতে তারা তার সাথে গভীর সম্পর্ক উপভোগ করতে পারে। মানুষকে আল্লাহর গোলাম হিসাবে নয়, কিন্তু বন্ধু হিসাবে সৃষ্টি করা হয়েছিল। নিজের সূরতে মানুষ সৃষ্টি করে আল্লাহ তাদেরকে কর্তৃত্ব দিয়েছিলেন। মানুষকে আল্লাহর পক্ষে দুনিয়াকে যত্ন ও শাসন করতে এবং গোপন বিষয়কে আবিষ্কার আর সমস্ত উপাদানকে বুদ্ধিপূর্বক ব্যবহার করতে দেয়া হয়েছিল। এই ক্ষমতাগুলি মানুষকে প্রাণীদের থেকে আলাদা করেছিল। প্রাণীদেরকে ঈশ্বর দুটি বিষয় দিয়েছিলেন, দেহ ও মন। কিন্তু মানুষকে তিনটি বিষয় দিয়েছিলেন, দেহ, মন ও রূহ। মাবুদ আল্লাহ মাটি দিয়ে একটি পুরুষ মানুষ তৈরি করলেন এবং তার নাকের ভেতর ফু দিয়ে জীবনবায়ু ঢুকিয়ে দিলেন, তাতে সেই মানুষ একটি জীবন্ত প্রাণী হল। দেহ হল ঘর বা তাঁবুর মতো, যেখানে আল্লাহ মানুষের মন এবং রূহ দিয়েছেন। মন হল মানুষের ব্যক্তিগত বুদ্ধি, আবেগ এবং ইচ্ছা, যা মানুষকে চিন্তা, পছন্দ বা অনুভব করতে সাহায্য করে। আর রূহ মানুষকে আল্লাহর সাথে যুক্ত করে। যখন দেহ মানুষকে এই দুনিয়ার সাথে যুক্ত করতে দক্ষ করে তোলে, তখন রূহ মানুষকে আল্লাহর সাথে যুক্ত করতে দক্ষ করে তোলে। আল্লাহ চেয়েছিলেন যেন মানুষ তাকে জানে। মানুষ আল্লাহর বিশেষ সম্পদ হবে। যখন আল্লাহ তাদের তৈরি করলেন, তখন তিনি শুধু তাদের সৃষ্টিকর্তাই হননি, কিন্তু মালিকও হয়েছেন। মাবুদ প্রথম পুরুষের নাম দিলেন আদম, যার অর্থ মাটি থেকে বা শুধু মানুষ। পরে আল্লাহ প্রথম নারী তৈরি করলেন, কিন্তু তা তৈরি করার পূর্বে কিছু প্রস্তুতি ছিল। আদমের একটি ঘর এবং কাজ দরকার ছিল। মাটি থেকে প্রথম মানবদেহ তৈরির পর এবং তাতে জীবন দেওয়ার পর আল্লাহ মধ্যপ্রাচ্যের কোনো একটি জায়গায় আদন বাগান তৈরি করলেন। সেই বাগানের মধ্য দিয়ে পরিষ্কার পানির নদী বয়ে গিয়েছে, আর আল্লাহ সেখানে সমস্ত প্রকার গাছ বেড়ে উঠতে দিলেন। গাছগুলি দেখতে সুন্দর এবং খাবারের জন্য ভালো ছিল। বাগানের ঠিক মধ্যে জীবন গাছ ছিল এবং নেকিবদির জ্ঞানের গাছ ছিল। মাবুদ সেই মানুষটিকে নিয়ে আদন বাগানে রাখলেন, যাতে তিনি সেখানে চাষ ও দেখাশোনা করতে পারেন। মাবুদ আল্লাহ আদমকে জিজ্ঞাসা করেননি যে সে আদনে থাকতে চায় কি না। আল্লাহ ছিলেন মানুষের সৃষ্টিকর্তা, তিনি জানতেন মানুষের জন্য কোনটা ভালো হবে। আদমের বাগান দারুণ সব জিনিসে পরিপূর্ণ ছিল, দেখার, শোনার, গন্ধ নেয়ার, স্পর্শ করার এবং স্বাদ নেয়ার। ঝর্ণার ঝিলিমিলি, পাখির গান, ফুলের সুগন্ধ, লোমস প্রাণী, রসালো ফল, মচমচে সবজি, মিষ্টি জাম, রহস্যময় এক জঙ্গল, রঙিন পাহাড়, আকর্ষণীয় পোকা আর কোটি কোটি অনন্য রহস্য আবিষ্কারের জন্য অপেক্ষা করছিল। কিন্তু মানুষকে আরো বেশি কিছুর জন্য সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ চেয়েছিলেন যেন আদম মানব জাতির প্রধান হন। তিনি চেয়েছিলেন যেন আদম ও তার পরিবার সারা জীবন তার সাথে রাজত্ব করে। কিন্তু যারা অল্প বিষয়ে বিশ্বস্ত হয় তাদেরকে বড় বিষয়ে দায়িত্ব দেয়া যায়। তাই আল্লাহ আদমকে তার প্রথম কাজ দিলেন, বাগানের যত্ন নেয়া। বাগানটা সুন্দর ছিল, সেখানে কোনো কাটা বা আগাছা বা খারাপ পোকা ছিল না। আদর্শ পরিবেশ ছিল এবং মাটি উর্বর ছিল, যদিও তখনও বৃষ্টি হয়নি। তার পরিবর্তে পানির ফোয়ারা মাটি থেকে বের হয়ে এসে জমিকে ভিজিয়ে দিত। আল্লাহ আদমকে আরেকটি কাজ দিয়েছিলেন, পশুদের নাম দেয়া। তিনি তাদেরকে কি নাম দেবেন তা দেখতে আল্লাহ সমস্ত পশুকে আদমের কাছে এনেছিলেন। দৃশ্যটা কল্পনা করো, একজোড়া পশু দ্রুত গতিতে শক্তিশালী পা নিয়ে দৌড়ে আসলো। আদম তাদেরকে পরীক্ষা করলেন, পিছনে আঘাত করলেন আর নাম দিলেন ঘোড়া। সৃষ্টিকর্তার ডাকে একটা বড় পাখি তার ধারালো ঠোঁট এবং বিশাল পাখা নিয়ে নেমে আসলো। আদম বললেন ঈগল। পরে একটা পশু কমলা রঙের সাথে কালো দাগ। তোমার কি মনে হয় আদম কি বলে ডাকলেন? তাই আদম সমস্ত গৃহপালিত প্রাণী, আকাশের পাখি এবং সমস্ত বন্য পশুর নাম দিলেন। সৃষ্টিকর্তাকে জানার জন্য আদন বাগানই মানুষের জন্য নিখুঁত জায়গা ছিল। এরপর আদমের পরীক্ষার সময় আসল। শুরু থেকেই আল্লাহ ও মানুষ বন্ধু ছিলেন, কিন্তু সেই বন্ধুত্বের পরীক্ষার প্রয়োজন হয়েছিল। দুনিয়ার রাজা তার রাজ্যকে সেই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ করেননি যারা জোর করে তার কাছে নত হবে। আল্লাহ আদমকে ভালোবাসতেন এবং তার ভবিষ্যৎ পরিবারের জন্য তার দারুণ পরিকল্পনা ছিল, কারণ আল্লাহ মানুষকে চেয়েছিলেন, পাপেট না। তিনি আদমকে একটা নিয়ম মানতে বলেছিলেন। মাবুদ আল্লাহ তাকে হুকুম দিয়ে বললেন, তুমি তোমার খুশি মতো এই বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো, কিন্তু নেকিবদি জ্ঞানের গাছের যে ফলটি রয়েছে তার ফল খাবে না, কারণ যেদিন তুমি তার ফল খাবে সেই দিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে। এটা কঠিন হুকুম ছিল না। আদম একটি ছাড়া বাগানের যে কোনো গাছের ফল খেতে পারতেন। এই সাধারণ নিয়ম পালন করে আদম দেখাতে পারতেন যে তার জন্য উত্তম বিষয়টি করার জন্য তিনি সৃষ্টিকর্তার উপর নির্ভর করেছেন। যদি আদম নিয়ম ভঙ্গ করে তাহলে কি ঘটবে বলে মাবুদ জানিয়েছিলেন? আল্লাহ কি আমাদেরকে এটা বলেছিলেন যে যদি সে নিষিদ্ধ ফল খায় তাহলে তাকে অবশ্যই ধর্মীয় নীতি মানতে শুরু করতে হবে? জপমালা ব্যবহার, রোজা রাখা, খয়রাত করা, চার্চে, মন্দিরে বা মসজিদে যেতে হবে এবং তার মন্দ কাজের বিপরীতে অনেক ভালো কাজ করতে হবে, এগুলোই কি আল্লাহ বলেছিলেন? না, তা আল্লাহ বলেননি। আল্লাহ আদমকে বলেছিলেন, যেদিন তুমি খাবে সেদিন নিশ্চয়ই তুমি মরবে। আল্লাহর আইনের অবাধ্যতাকে গুনাহ বলে। আল্লাহর নিয়মকে ভাঙার শাস্তি হল মৃত্যু। রাজা তার কিতাবে এভাবে বলেছেন পাপের ও মৃত্যুর ব্যবস্থা। রাজার আইন বলে যে পাপের শাস্তি অবশ্যই মৃত্যু। মৃত্যু মানে আলাদা বিচ্ছিন্নতা। যদি আদম আল্লাহর নিয়ম অমান্য করেন, তাহলে তিনি একটি ভাঙা গাছের ডালের মতো হবেন, যা দুর্বল ও মারা যেতে শুরু করেছে। এটি তার জীবনের উৎস থেকে বিচ্ছিন্ন হয়েছে। যদি আদম সিদ্ধান্ত নেন যে দুনিয়ার রাজা তাকে যা করতে বলেছেন তার বিপরীতে তিনি যা করতে চেয়েছেন তা করবেন, তাহলে এটিকে বিদ্রোহ বলা হবে এবং তা গুনাহ। গুনাহ আল্লাহর সাথে মানুষের বন্ধুত্ব ধ্বংস করে। গুনাহ মানুষের দেহকে বৃদ্ধ করে এবং মারা যায়। গুনাহ মানুষের দেহ, মন ও রুহুকে চিরদিনের জন্য আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে। গুনাহ মৃত্যুজনক। প্রথম পুরুষকে একটি কাজ ও নিয়ম পালন করতে দেয়ার পর আল্লাহর প্রথম নারী সৃষ্টি করার সময় এসে গেল। মাবুদ আল্লাহ বললেন, মানুষের একা থাকা ভালো না, আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। সেই জন্য মাবুদ আদমের উপরে একটা গভীর ঘুম নিয়ে আসলেন। আর যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন তিনি তার পাজর থেকে একটা হাড় তুলে নিলেন এবং সেই স্থানকে মাংসে পূর্ণ করলেন। তারপর মাবুদ পুরুষের থেকে একজন স্ত্রীলোক সৃষ্টি করলেন, তাকে আদমের কাছে নিয়ে গেলেন। পুরুষ বললেন, এবার হয়েছে, এর হাড় মাংস আমার হাড় মাংস থেকেই তৈরি। পুরুষের শরীর থেকে নেয়া হয়েছে বলে একে স্ত্রীলোক বলা হবে। বলতো, কে প্রথম সার্জারি করেছিল এবং কে প্রথম বিয়ের আয়োজন করেছিল? হ্যাঁ, এটা ছিলেন আল্লাহ। নারী অর্থ নর থেকে সৃষ্টি। পরে আদম তার স্ত্রীর নাম হাওয়া রাখলেন, যার অর্থ জীবিত সকলের মা। যদিও আল্লাহ তাদেরকে আলাদা দায়িত্ব দিয়েছেন, কিন্তু তিনি পুরুষ ও নারীকে একই মর্যাদায় তৈরি করেছেন। নারীকেও তৈরি করা হয়েছে যেন সে তার সৃষ্টিকর্তাকে জানতে পারে, তার চরিত্রকে প্রতিফলন এবং তার সাথে একটি আনন্দময় সম্পর্ক উপভোগ করতে পারে। আল্লাহ সমস্তই দেখলেন আর তা খুবই ভালো ছিল। আর সন্ধ্যা হল, সকাল হল, এটি ছিল ষষ্ঠ দিন। আল্লাহ তার সমস্ত কাজ ছয় দিনে শেষ করলেন আর সপ্তম দিনে সৃষ্টির কোনো কাজ করলেন না। কেন আল্লাহ সপ্তম দিনে বিশ্রাম নিলেন? কারণ তার কাজ শেষ হয়েছিল। সেই সাথে ছয় দিনে দুনিয়া সৃষ্টি করে এবং সপ্তম দিনে বিশ্রাম নিয়ে আল্লাহ সাত দিনের সপ্তাহ তৈরি করলেন। এই কাজ বিশ্রামের ধারাটি এখনও দুনিয়াতে চলছে। মাবুদ আদম ও হাওয়াকে একজন জ্ঞানী ও প্রেমময় বাবার মতো যত্ন করলেন। প্রতি সন্ধ্যায় তিনি তাদের সাথে কথা বলতে ও হাঁটতে বাগানে আসতেন। তারা মাবুদের উপস্থিতিতে খুশি ও স্বস্তিতে ছিল। আদম ও তার স্ত্রী উলঙ্গ থাকতেন, কিন্তু তাতে তাদের কোনো লজ্জাবোধ ছিল না। কল্পনা করো, একটি নিখুঁত দুনিয়াতে একটি নিখুঁত দম্পতি তাদের নিখুঁত সৃষ্টিকর্তার সাথে গভীর বন্ধুত্বে অবস্থান করছিল। শুরুতে সব এমনই ছিল, কিন্তু কি সমস্যা হলো?